প্রথম ছিল। আমরা আজকে এই শ্লোকের সম্বন্ধে একটু সাধারণ ভাবে বিচার করব। আমি কোন সময় শুনেছিলাম প্রভুপাদ ঢাকাতে প্রভুপাদ এই শ্লোকে এক মাস ধরে বোধহয় ব্যাখ্যা করেছিল। এক মাস পূর্বে গৌড়িয়েতে এটা বেরিয়েছিল। আমরা সংক্ষেপেতে কিছু এ সম্বন্ধে এটা সাইডে করে দেব। এ সম্বন্ধে বিচার শ্রীমদ্ভাগবত ওঙ্কার রূপে শিখ ওঙ্কারে গুপ্ত রহস্য গায়ত্রী মধ্যে প্রকাশিত হয়েছে। ওর কিছু কিছু বিস্তৃতি হচ্ছে গায়ত্রী। গায়ত্রী থেকে সমস্ত বেদ ইত্যাদি হয়েছে। আর তাহার সার হল এই শ্রীমদ ভাগবত যত নিগম কল্পতর গলিতং ফলম সুখমুখাদ অমৃত প্রবচন। এই সমস্ত বেদ উপনিষদ যা কিছু আছে প্রথমে ওঙ্কার, ওঙ্কার থেকে গায়ত্রী, গায়ত্রী থেকে চতুশ্লোকী ভাগবত ব্রহ্মাকে দিয়ে ব্রহ্মসংহিতা অনুসারে সে প্রথমে ব্রহ্মা গর্ভদশায় বিষ্ণু নাভি কমল থেকে উৎপন্ন হয়ে যখন চারিদিকে জল দেখলেন আর তপতপ শব্দ হল তখন তপস্যা করে। ওখানে তপস্যা মানে কি? মানে শুধু কায়িক একটা উপর থেকে কষ্ট ইত্যাদি গ্রহণ করবেন, আগুন তাপবেন, কি করবেন? তপস্যা মানে তপস্যা যখন তিনি খুব চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে 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 পরাস্পরস্পতি তাহাকে প্রথমে এই গায়ত্রী মন্ত্র প্রদান করে। কিছুদিন পরে এই গায়ত্রী মন্ত্র তিনি জপতে লাগলেন। পরবর্তীকালেতে তিনি যোগ্যতা দেখে তাকে গোপাল মন্ত্র প্রদান করেন কৃষ্ণের আদেশে। গোপাল মন্ত্র দু রকমের আছে, একটি দশাক্ষর আর একটি হচ্ছে অষ্টদশাক্ষর। মহাপ্রভু ঈশ্বর পরিপাদের নিকটে যে পেয়েছিলেন, কি মাধবেন্দ্র পরিপাদের নিকটে ঈশ্বর পরিপাদ ইত্যাদি পেয়েছিলেন, তার দশাক্ষর। গোপীজন সহা ইত্যাদি এই ধারা চলে আসছে, কিন্তু মূলেতে মন্ত্র হচ্ছে অষ্টদশ সাক্ষ্য। ওই মন্ত্র তাকে প্রণাম করে তখন মনে 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 ওই চিন্তন করতে লাগলেন। ওই চিন্তন করতে লাগলেন এই মনে মনে স্মরণ এবং তাহার রূপ চিন্তন করতে লাগলেন। মন্ত্র প্রভাবেতেই তাহার রূপ এসে যায়, নাম রূপ গুণ এমন এই মন্ত্রের মধ্যে নাম আছে কৃষ্ণায়, তারপরে গোবিন্দ, তারপরে বুদ্ধিজন, এই তিনটাই এক তাৎপর্যপর নাম। প্রথমে কৃষ্ণ, আর একটু প্রস্ফুটিত হল গোবিন্দ, আর একটু প্রস্ফুটিত হয়ে গেল
সম্বন্ধ বিধে প্রয়োজন,
সম্বন্ধ বিধেয় আর প্রয়োজন। এইটি আরাধনা করার নাম হচ্ছে তপ। আরাধনা মানে আগুন তাপিয়ে চারিদিক দিয়ে কি নিরাহার চুপচাপ নির্বিকার চিন্তন করতে 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 বসে গেলেন তা নয়। তখন করতে করতে দেখেন শুনেন কি কুছ দিন পরে, কুছ দিন মানে কত যুগ চলে গেল তপস্যায় এই মন্ত্র আরাধনা করতে করতে, তখন একটি সাউন্ড শুনলেন ভাসি, শুনলেন কি বাঁশিতে তিনি শুনছেন ওই ব্রহ্ম গায়ত্রী ছিল গায়ত্রী দিয়ে, সেইটি দেখলেন যে সে কাম গায়ত্রী হয়েছে। কাম গায়ত্রী ব্রহ্ম গায়ত্রী ছাড়া না, প্রথম অবস্থাতে বীজ অবস্থাতে গায়ত্রী, গায়ত্রী কেন বলা হল তিনটি তার মধ্যে সংগ্রাম তিনটি বিভাগ ভোর ভুয়া প্রথম সৎসাবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি, আর তারপরে এই তিনটি বিভাগ যে লোকে এটাকে বলে গায়ত্রী। এই গান করলে ত্রাণ দিয়ে যায় সংসার, এই জন্য তাকে বলুন। এরও বহু সুন্দর অগ্নিপুরাণ থেকে নিয়ে জীব গোস্বামী এর ব্যাখ্যা করে, তার মধ্যে প্রথম তিনটি হচ্ছে ব্যাপৃতি, ওম হচ্ছে বীজ, অ উম না, অ মানে কৃষ্ণ, উ মানে শ্রীমতী রাধিকা শক্তি, সেবক তত্ত্ব, এরই আবার বিস্তৃতি হচ্ছে সূত্র হচ্ছে বাকি গুলি, তার মধ্যে স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ তার মধ্যেও আছে এই মন্ত্রের ভিতরে। ভূর্ভুবস্ব মানে ভূর্ভুবস্ব মহাজন তপ সত্য তল তলাতল পাতাল রসাতল চৌদ ভুবন এর ব্যাহৃতি, এই সব জগৎকে যিনি প্রকাশ করছেন চৌদ ভুবন আত্মক ব্রহ্মাণ্ডকে কে করে সবিতা, সবিতার মানে সূর্য সবিতা প্রকাশ করছে। এখানে সব দীক্ষিত আছে এই জন্য আমি বলে দিচ্ছি সাধারণ ভাবে একটা অর্থ, তো মানে ব্রহ্মই সপ্ত ব্রহ্ম এর অর্থ ঠিক না, তথাপি একটা সুবিধার জন্য জানার জন্য আমাদের আচার্যগণ এইসব গুলি সামান্য ভাবে একটা আইডিয়া হওয়ার জন্য এগুলি বলেছি। বলছেন যে এই ব্রহ্মাণ্ডকে প্রকাশ করেন কে সূর্য, কিন্তু সূর্যের মধ্যে নিজের ক্ষমতা কিছু প্রকাশের নাই। উনি একটা কোন শক্তির দ্বারা প্রভাবিত হয়ে এই জগৎগুলিকে প্রকাশ করে। যদি সূর্য না থাকেন তাহলে এই জগৎগুলি থাকবে, কিন্তু সূর্য থাকবেন কি করে কোথা থেকে? তার মধ্যে একটা শক্তি কিছু আছে, এই জন্য বলছেন সৎ উনি হে ব্রহ্ম, হে তিনি সবিতুরু বরেণ্যম, সবিতু মানে সূর্যের বরেণ্য, সূর্যের বরেণ্যকে সবিতুর বরেণ্যম ভর্গ দেব, ভর্গ মানে তে, তার ওই তৎরূপী যে দেব আছেন তাহারই শক্তি, ওই শক্তির দ্বারা তিনি, ওই শক্তি হচ্ছেন সূর্যের বরেণ্য, বুঝতে পারছ? তৎকে ওই দেব, হ্যাঁ দেবের যে শক্তি ভর্গ সেই শক্তি সূর্যের বরেণ্য, সবিতু ষষ্ঠী বিভক্তি সবিতু বরেণ্য তাহার বরেণ্য মানে আরাধ্য। এখন শক্তিকে সেই শক্তি হচ্ছেন কৃষ্ণ, শক্তিমান কৃষ্ণ তাহারই শক্তি অথবা তেজ হচ্ছেন শ্রীমতী রাধা। এই জন্য ওর মধ্যে প্রথমে হলেন কৃষ্ণ তৎ ওম আর উ মানে রাধিকা, এখানে নিয়ে আসেন তৎ শক্তি সবিতুর বরেণ্যম, সবিতুর বরেণ্যম ভর্গ দেব ধীমন, তাহাকে আমি ধ্যান করি। কাকে উদ্ধার করছেন? শ্রীমতী রাধিকাকে। কেন? শক্তির দ্বারাই এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশিত আছে, শিব জগৎ জীব জগৎ এই সবগুলি মূলে তো কৃষ্ণ হলেও তাহা কেবল ইচ্ছা শক্তি মাত্র তাহা, কিন্তু জগতের পরিচয় এই শক্তির দ্বারাই। যা কিছু প্রকাশিত আছে সব শক্তির প্রকাশ, তাহলে শক্তিমান কোথায়? তাহার ইচ্ছাতে এই সব না, সেই যে শক্তি অনুগ্রহ করে তাহা শক্তিমান, তাহার যে প্রিয়তম কৃষ্ণ, এরা দুজন মিলে আমার মধ্যে তিনি প্রতিষ্ঠূপেতে উদিত হন। এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান, এইটি বীজ স্বরূপ মেনে করে নিয়ে যায়। আরাধনা করতে 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 এই গায়ত্রীটি ব্রহ্ম গায়ত্রীটি তখন কাম গায়ত্রী হয়ে যায়। দুটো মধ্যে কোনো ভেদ নাই, অপরিপক্ক অপরিপক্ক এই দুটি মাত্র। বংশী দ্বারা তিনি কাম গায়ত্রী, তিনি কৃষ্ণ স্বয়ং বংশী দ্বারা ব্রহ্মার কানে প্রবেশ করেন। এখন এই মন্ত্রের প্রভাবেতে ওই যে তিনটি কৃষ্ণ গোবিন্দ আর গোপীজন বলেন, প্রথমে সম্বন্ধ রূপেতে, পরেতে আর পরে প্রয়োজন পেতে গোপীনাথ রূপেতে তাহাকে এখন তিনি বলছেন যে কৃষ্ণচন্দ্র তাহাকে দর্শন দিবে। এই জন্য ব্রহ্মাকে আমরা আমাদের সম্প্রদায়কে গুরু মানি, কেন কৃষ্ণ ডাইরেক্ট নিজে তার সিদ্ধা সরস্বতী প্রথমে তাকে মন্ত্র দিলেন, পরবর্তী কালে সে দীক্ষা দিলেন, কে
বাকির দ্বারা,
বাকির দ্বারা খুব কাম তাহাকে দীক্ষা দিলেন। এই জন্য ব্রহ্মা মা সম্প্রদায় কৃষ্ণ আর কাউকে দীক্ষা দেন, কৃষ্ণ হইতে চতুর্মুখ
অন কৃষ্ণ
সেবন
কৃষ্ণ সেবন
কৃষ্ণ হন কৃষ্ণ সেবন্মুখ ব্রহ্মা হইতে না। তো এইখানে তো ব্রহ্মার সঙ্গে আমাদের কৃষ্ণের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আর সেই জন্য ব্রহ্মা কৃষ্ণকে ওই বেণু করন্তম चिंतामणि प्रखर स्वप्न इत्यादि गोविंदमादि पुरुषम
तमहम भजामि।
एक छड़ा आर क्यों ताके एरकम वंदना है ए जन महाप्रभु ए ब्रह्म संहिता के नियास है आप इनी आमादेर संप्रदाय आदि गुरु तिनी ए उसे ब्रह्मा आमादेर गुण मानवार कारण शिव ताकि के श्रेष्ठ तत्व विचारे थे किंतु ब्रह्मा के एक कारण से हमारे संप्रदाय नहीं बोला। अबे कहा मोह इत्यादि भावों से देखा हुई थे कैसा लीला जन अपन सही ब्रह्मा नारद के एक चतुश्लोकी भागवत रूपे थे और एक मंत्र कहा के दिन आतापर एक व्याख्या स्वरूप चतुश्लोकी भागवत प्रकाश कर ज्ञानम जब विज्ञान समन्वितम
ज्ञानम में परम
बुद्धम
विज्ञान समन्वितम
समन्वितम सरहस्यम तदंगस्य विहारितम जमान हम यथा भाव गुण का रीति जत अर्थम जत प्रतीत न प्रतीत चात्मनि इत्यादि ऐसा बोली चाक्ते श्लोके ते समस्त श्रीमद् भागवत ताके वर्णन कर एक होते गायत्री एक भाष्य सो पर्वत टीका लेते ब्रह्मा नारद ऋषि के ऐसे प्रदान कर चतुर्श्लोकी भागवत पर्वती काले थे व्यासदेव सम्य प्राप्त स्थाने थे विषाद युक्त है ओखाने बसे आछेन आमी समस्त वेद उपनिषद के विभाग करलाम वेद उपनिषदों को तो बोली प्रकाश करलाम पुराण समस्त प्रकाशित करलाम तथापि शांति नहीं। पर्वती काले नारद ऋषि ओखाने पहुंचा तिनी बोलें जे तुम्हार मनटा एरकम केन বলছে প্রভু আমি বুঝতে পারছি না যে কেন আমার মন বিশ্বাস করে রোগী নিজের রোগ নির্ণয় করতে পারে না বৈদ্য সে নারী ধরেই তার সব রোগ নির্ণয় করবে। তিনি বললেন যে আমি বুঝতে পারছি না কেন মন আমার বিশ্বাস করে তুমি কৃষ্ণের যেরকম হ্যাঁ বর্ণন করা উচিত সে তথ্য তুমি বর্ণন समस्त भगवान आओ तारे तेरे को मैं वर्णन करे था कृष्ण के तार मध्य एक थी तुम्हें वर्णन करे कृष्ण जी स्वयं भगवान सब कारण कारण अनादि सकलेर आदि ऐसी वर्णन करना आप सर्वोपरि आराध्य भगवान वर्गेश तनयस्त तद्धाम वृंदावनम अरम्य काचित उपासना बधु बधुवर्गे न जा कल्पिता एक बधुवर्गे ने जा कल्पिता एक तुम्हें वर्णन करो हतलीला समस्त गुणी वर्णन कर मां भारत इत्यादि से प्रकाश करे आप कृष्ण कुछ बाल्य चरित्र कुछ वर्णन करे किंतु राम नृसिंह कल्कि बामन जी के तहत जो वैशिष्ट आते वर्णन कर भगवान বৈশিষ্ট্য তাহা পরিসরের বৈশিষ্ট্য উপরে সে নির্ভর করে। কৃষ্ণ যদি নির্বিশেষ ব্রহ্মবাদীর সঙ্গে থাকলেন যেরকম বৈশিষ্ট্য দেব তখন তিনি বৈশিষ্ট্য দেব তাহাকে বৈশিষ্ট্য ঋষি তাকে যোগ বাশিষ্ঠ সে বলছেন রামকে আপনি নিরাকার নির্বিশেষ নিরঞ্জন নির্গুণ কারণাদি অমুক রাম বলছে আমি নির্গুণ আমার রূপ নাই আমি অরূপ আমি নির্বিশেষ তুমি এই আমাকে দেখলে তাহার ওই স্তুতিকে গ্রহণ করেন নাই তাকে কিছু ক্রোধে দুৎকার করেছিলেন পরবর্তীকালেতে তাহার বুদ্ধি আবার অন্যরকম যোগবাসী করলে প্রায় নির্বিশেষ অদ্বৈতবাদী হয়ে যায় এর জন্য মহাপ্রভু বারণ করেছেন ওই গ্রন্থ পড়তে। এইরকম নির্বিশেষ বাদীর সঙ্গে থাকলে কৃষ্ণ নির্বিকার নির্বিশেষ নিরঞ্জন আদি হবেন। আবার দার্শনিকটে থাকলে প্রভু হবেন, হনুমানের নিকট রাম। আবার সখাগণের নিকটেতে ও থেকে আর উন্নত ওই একই তত্ত্ব আবার সখ্য রূপেতে প্রকাশিত হবেন, সখ্যের ভাব। আবার মা যশোদা থাকলে তিনি বাচ্চা পেয়ে যাবেন। আবার গোপীগণের নিকটেতে প্রিয়তম পরম রসিক শেখর হয়ে যাবেন, রস ও বয়স গোপীগণের সঙ্গে। এই জন্য পরিকর বৈশিষ্ট্যতে ভগবত্তার বৈশিষ্ট্য এইটি বৃহৎ ভগবতাম হইতে এইসব বলি বেশ সুন্দর ভাবে সে ভক্তগণ যত শ্রেষ্ঠ ভগবত্তার প্রকাশ সেই রকম হচ্ছে শ্রেষ্ঠ। তুমি গোপীগণের কোন আরাধনার কথাই তুমি লিখো না, লোক ভগবানের সেবা করে আর ভক্ত ভগবানের অন্বেষণ করে ভজন করে, কিন্তু ভগবান প্রেমের বশীভূত হয়ে ভক্তগণের সেবা করে আর ভক্তগণের অন্বেষণ করে, এটা তো তুমি কোথাও লিখো না। কোন পুরাণে সে এরকম কোথাও লিখা আছে যে ভগবান ভক্তগণকে অন্বেষণ করছেন, গোপীগণকে অন্বেষণ করছেন কৃষ্ণ, রাধা কোথায় গেলেন? এরকম তো কোথাও দেখা যায় না। তো তুমি এইসব ভক্তগণের বিশেষ করে গোপীগণের মহিমা কিছু বর্ণন কর, আর তিনি ওই প্রেমের বশীভূত হয়েছেন এটি বর্ণন কর। সকলেই ভগবানের সেবা করে কিন্তু কৃষ্ণ সেবা করেন কার? শ্রীমতী গোপীগণের বিশেষ করে শ্রীমতীর অধিকার। এটা শ্রীমদ ভাগবতে এগুলি বর্ণন আছে, ওই চতুর্শ্লোকিতে এইগুলি নাই, তুমি এইগুলি বর্ণন কর, তোমার খেদ যাবে না তুমি এইসবগুলি বর্ণন না করা পর্যন্ত। তা আমি তো এইগুলি জানি না, কোথা থেকে বর্ণন করি? ইনি হচ্ছেন সত্তাবিশ অবতার। সত্তাবিশ অবতার কাকে বলে? কোন যোগ্য জীব তার মধ্যে কোন শক্তি সঞ্চারিত করলে, জ্ঞান করলে জ্ঞানাবেশ, ভক্তি করলে যেরকম নারদ ঋষি
ভক্তির আবেশ,
কপিল দেব হচ্ছেন জ্ঞানের আবেশ, এইরকম হচ্ছে আবেশ সবচেয়ে আবেশ। যদিও এটা শাস্ত্রে বর্ণন করা আছে যে ব্যাস সাক্ষাৎ নারায়ণ ওই ভাবে তো বর্ণন করে সবচেয়ে আবেশ অবতার। তখন নারদ ঋষি বললেন যে আচ্ছা ভগবানের ভক্তি কর, চিত্ত তোমার শুদ্ধ হোক, আর ওর মধ্যে তুমি কৃষ্ণের যাবতীয় সমস্ত লীলা বৈশিষ্ট্য বিশেষ করে ব্রজের ভাব এগুলি আছে এটা তুমি
ভক্তি যোগী না প্রাণে সমস্ত নিহিত।
তখন তিনি এই উপদেশ করে তিনি চলে গেলেন, আর তারপরে তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানেতে তিনি দর্শন করতে করতে ভক্তি যোগে মনসি অপূর্ণ পুরুষকে তিনি দেখলেন। যদি শক্তি না থাকে তাহলে শক্তিমান পূর্ণ হবে না, এই জন্য সমস্ত শক্তি সময়ে অর্থাৎ ব্রজের যে পরিকর গুলি আছে এই সমস্ত বৈশিষ্ট্য যুক্ত রস সময়ে কৃষ্ণ প্রকাশিত এই সমস্ত গুলি লীলা দর্শন করলেন। জন্ম থেকে আরম্ভ করে রাসলীলা প্রভৃতি এন দ্বারকা লীলা পর্যন্ত এই সমস্ত বৈশিষ্ট্য গুলিকে দর্শন করে যা বৈষ্ণীয়মাণায় কৃষ্ণে পরম স্বরূপে ভক্তি ভক্তি নিজে থেকে তার হৃদয়তে উৎপন্ন হয়ে যাবে এই শ্রীমদ ভাগ শ্রবণ করলে। তখন তিনি তাহাকে রচনা করলেন, রচনা করবার পর যোগ্য অধিকারীকে পড়াবেন এইটি তিনি বিচার করলেন। কে যোগ্য অধিকারী? देखने में योग्य अधिकारी सत्ता होता है तार कुछ सामर्थ्य रहे प्रभु के निवेदन कर जी प्रभु कोनो योग्य अधिकारी प्रदान कर तार प्रार्थना भगवान स्मरण करबे ना और से स्मरण करबे एक जन ने इसी मध्य की होलो तेरी प्रार्थना करवार पड़े एक शिशु पाखी कैलाशे से एक वृक्षर ऊपर से बसे आछे पाता भोपे से जे रकम सबुज रंग ताहार सबुज रंग मध्य सबुज रंग मिसे गए आर ओ शंकर पार्वती के এই শ্রীমৎ ভাগবত রূপী অমর কথা শ্রবণ করাচ্ছেন পার্বতী শুয়ে গেলেন আরে হুঙ্কারি ভরতাল হুম হুম তারপরে হুম সেই পার্বতী যেরকম হয় স্বর ওই রকম হাতে অনুকরণ করেননি শঙ্কর ওই বলতে চলে চলে গেছে এই সুখকে जी गोस्वामी वर्णन कर गोपाल चंपू से सुख साधारण श्रीमती राधिकार एक पालतू सुख छिलो निजे हाथे ते रेखे आ ताके पालन पोषण कर निजे हाथे ते अनारे दाना बहुत सुंदर मधु निजे हाथे ते खवाई थे बोलो जी कृष्ण तो बोलो जी कृष्ण এরকম তাকে পাঠ করে বেশ সুন্দর রাধিকা শ্রীমতী রাধিকা যেরকম মধুর বলি ওই সুখ তাহারি অনুকরণ অনুকরণ করে ঠিক ওই মতন শ্রীমতী রাধিকার যেরকম হয় বলতেন কৃষ্ণ ওই রকম হয় এই শ্রী কৃষ্ণ কৃষ্ণ বলতেন খুব আনন্দ ভরেছে কখনো দুধ হন্য নিয়ে খাওয়াই এক সময় এই সুখ শ্রীমতী রাধিকা হাতে থেকে স্বভাব বসত তুলে বর্ষাঙ্গারিটা কথা নন্দ গাঁয়েতে সেটি উড়ে নিকটেতে ওখানে আসে আর একটি আনারের গাছ ছিল ওর উপরে বসে কৃষ্ণ এবং মধুমঙ্গল ওইখানে পাশে বসে আছেন এটা গোপাল চম্পুর কথা ওখানে বসে আছে সুখটা ওর পরে বসে আর ওইখানে মধুর স্বরেতে যেরকম শ্রীমতী রাধিকা বলেন কৃষ্ণ কৃষ্ণ ওই সুখটা তাহারি স্বরেতে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো শ্রীমতী রাধিকা কোথায় ঠিক এসে গেলেন চারদিকে দেখতে লাগলেন দেখতে দেখে যে একটা সুখ ওখানে বসে আছে আর সেইটি মধুর স্বরেতে কুজন করছে কৃষ্ণ কৃষ্ণ যখন ধ্যান দিকে আকর্ষিত হলো তখন সুখটা পাঠ করছে একটি শ্লোক আছে শ্লোকটা পুরো আমার মনে নেই তার ভাবার্থটা আমি বলে দিই আমি মহা দুর্ভাগার্থী পৃথিবীতে আমার মতন দুর্ভাগার্থী জন্মগ্রহণ করে আমি শ্রীমতী রাধিকা আমার হৃদয়েশ্বরী আরাধ্যা দেবীর হাতেতে বসেছিলাম বসি প্রায় আর তিনি মধুর মধুর আনানের দানা দাড়িম বীজ আমাকে খাওয়াইতেন কখনো অন্য দুধ খাওয়াইতেন আমি দুর্ভাগা পশু জাতির পক্ষী জাতির স্বভাবগ্রস্ত চঞ্চল তার হাত থেকে বিচ্ছিত হয়ে আর আমি তাহার থেকে অনেক দূরে চলেছি আমি আমার আরাধ্যা দেবীর নিকটে কখন পৌঁছব এমনভাবে ক্রন্দন করতে বলতে লাগলো যে কৃষ্ণ হৃদয় তখন তিনি এইরকম হয়ে করে এসো এসো এমন করলেন যে সুখ পাখিটা ওই থেকে নেবে উড়ে আসছে কৃষ্ণের কাঁধার উপরে বসে তখন কাঁধা থেকে হাঁটুর উপর নিয়ে নিয়ে আর তাহাকে স্নেহ করতেন আবার তুমি বলো তো শ্লোক তখন সুখটা আবার শ্লোক বললো ওই কৃষ্ণ শুনো তো, বিষ্ণু খালি এমন সুন্দর এই সুখ পাখি বলে আর অত মধুর ভাবে আমার নাম কৃষ্ণ কৃষ্ণ বলে, তখন তার লোভ হয়ে গেল সেই আমার কাছে থাকে। ইতিমধ্যে দেখেছি যে ললিতা বিশাখা ওখানে তো উপস্থিত, বললেন যে আরে এই সুখ তো আমরা খুঁজছি, আমাদের শ্রীমতীজি এই সুখের জন্য পাগল হয়ে গেছেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, যে সুখটা কোথায় উড়ে গেল, তুমি এই সুখটা দিয়ে দাও। যে তুমি তোমাদের সুখ তো তোমরা দেখেলো, যে তোমার কাছে চলে যায় তো চলে যায়, তাহলে তোমাদের আর যদি না যায় তাহলে আমার আমি শুধু হাতের উপর রেখে দিই, তোমরা দেখে তো তোমার যিনি শ্রীমতীজিকে দেখে নিয়ে আস তিনি দেখে নেন। তখন ওরা বললো যে আপনার নিকটে একবার যে চলে যায় সে আর কি ফেরত যেতে পারে, কিন্তু উনার অবস্থাটা দেখো শ্রীমতী, এর থাকা যদি উনি থাকতেন আর ওনার হাত থেকে তুমি যদি দেখে নিত তাহলে তোমার কামার বুঝতাম, এখন তোমার হাতে পেয়েছি, কিন্তু শ্রীমতী যদি থাকতেন তাহলে তো দেখা যেত যে কি হয়, এখন তো নাই, তুমি ওই সুখটা দিয়ে দাও, কৃষ্ণ কিছুতেই দিবে বলে তোমরা নিয়ে লো, আর সুখকে হাজার ডাকে ওরা যায় না। তখন তারা মা যশোদার নিকটে গেলেন, মা যশোদাকে বললেন শ্রীমতী রাধিকা এই সুখে ছাড়া থাকতে পারে না, আর কৃষ্ণ নিয়ে নিয়ে চাষ দেয়, ওই যা তোমরা এখানে বস। যশোদা মা একটু রাগ ধরে, রাগ নাই কিন্তু রাগ মনে হচ্ছে রাগ রেখেছে, সে কৃষ্ণের ঝাপতে ধরলেন, তিন রাত এই সুখ পাখি আর এই সব মধ্যে নিয়ে থাকে, ফুলার মধ্যে থাকে, তোমার বাবা বসে আছে খাবার জন্য আর তুমি এর মধ্যে নিয়ে মত আছো, এক ঝাপতে দিয়ে সুখটাকে ধরে নিয়ে নিল, আর এক হাতেতে কৃষ্ণকে ধরলেন, এক হাতে সুখ কৃষ্ণকে ছেড়ে নিলেন, আর কৃষ্ণ কিছু করতে পারেন। আর ওইখানে ললিতা বিশাখা ছিলেন, বলে তোমার বাবা কখন থেকে তোমার জন্য স্নান করে নেই কিছু করে নেই, আর তুমি স্নান করো আর তাড়াতাড়ি করে খাওয়া দিই যাও, আর কৃষ্ণ দেখতে থাকলেন আর সুখটা পাখি এদেরকে দিয়ে দিলেন। এরপরে লীলা ইত্যাদি হলো, তারপরে অপ্রকট লীলা, ওই লীলাটা অপ্রকট প্রকাশ পেতে গেল। যেরকম রামচন্দ্র হনুমানকে নিজে পরে রেখে গেলেন, কৃষ্ণ যেরকম নিজে পরে উদ্ধবকে জগতে রেখে দিয়ে গেলেন, ওইরকম হয়েছে কৃষ্ণ এবং রাধা যুগল।
এই যে আমি সুপক্ষীর বৃন্দাবন,
কিন্তু সেটি যখন অবতরণ করেছে তখনকার কথা বলছে। হ্যাঁ কি বলছিলাম, এখন তাহার প্রভু শ্রীমতী যুগল কিশোর আদেশ দিয়েছেন যে তুমি এখানে জগতে থেকে তুমি আমাদের লীলা জগতে প্রকাশ করবে, অত তোমার দ্বারাই প্রকাশিত হবে, এই জন্য যতদিন না প্রকাশ হয় তোমাকে এখানে থাকতে হবে। এখন ইচ্ছা না থাকলেও করেছে, যেরকম শঙ্কর ভগবানের ইচ্ছা তাহার না ইচ্ছা হলে মা বাদ প্রকাশ করেছেন, হনুমান থেকে গেলেন উদ্ধব থেকে গেলেন, এরকম হয় সুখ থেকে তো গেলেন কিন্তু আর থাকতে পারেন না বিরহে, কোথায় যাবেন কি করবেন কোথায় প্রভুকে দেখবেন, শ্রীমতীর হাতে তো কখন বসবেন, মহাবিরহেতে আসলেন। ভগৎ ভক্তের প্রাণ হচ্ছে হরি কথা, তসমান মহান মুখরিত মধুভী চরিত্র পীয়ূষ শেষ সাধু মুখেতে, সাধুকে যার মুখেতে অমৃতময়ী কথা, যাহার কোন আদি অংশ নাই আদি অঙ্ক বিহীন, এই অমৃত রসের কথা রূপী সাগর, তা থেকে কোটি কোটি ধারা চারিদিকে প্রকাশিত হচ্ছে কিন্তু জল কমে না, মানসরোবরে জল কমে যেতে পারে, কিন্তু সাধারণ দেখে নারদ প্রকৃতি যাহারা আছেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ইত্যাদি আছে, তাদের হৃদয়রূপী সরোবরে ওই কথারূপী জল, অমৃত জল কোনোদিন কমবে না। এই কথা যে নিজে থেকে উচ্ছারিত হয়ে যে প্রবাহিত হচ্ছে ওই ধারার মধ্যে যদি কেউ স্নান করলো, শোক মোহ জাপ ভোগ তৃষ্ণা পিপাসা সব কিছু দূর হয়ে যায়। আর ভগবান পরম রসময়ী এই কথাগুলি আবির্ভূত হয়ে যায়, শুদ্ধা ভক্তি প্রবাহিত হয়ে যায়। তাহলে এই সুখদেব গোস্বামী সুখ খুঁজছে কোথায় এই হরিকথার প্রবাহ পাওয়া যাবে, খুঁজতে খুঁজতে দেখেন যে কোথাও দেখা যাচ্ছে না, প্রকট লীলা হয়ে গেছে। দ্বাপর যুগের অন্ত, সেই দ্বাপর যুগের অন্তে সে খুঁজতে খুঁজতে যে কালা শঙ্কর খুব ভক্ত, রসিক ভক্ত, তিনি প্রায় এই সমস্ত কথা কৃষ্ণের নিত্য লীলা যেগুলি আছে অষ্টকালী লীলা ওই তিনি তাকে বলেছিলেন পার্বতী দেবী। আর সনক সনন্দন সনাতন কুমারকে এই বলে বলেছিলেন, এইটা ভক্তিবিনোদ ঠাকুরের ওই যে শিক্ষা চৈতন্য শিক্ষামিত না, তার মধ্যে এইগুলি বর্ণনা আছে, জৈব ধর্মের মধ্যে এই সবগুলি বর্ণন করা আছে। শঙ্কর রসিক ভক্ত, এই কথাটা চলছে। আর সুখ ওইখান থেকে হুঙ্কারি দিচ্ছে, পার্বতী দেবী প্রথম দ্বিতীয় তৃতীয় এই স্কন্ধের কথা সৃষ্টি ইত্যাদি নিরস কথা মতন মনে হয়, ভূর্ভুবস্ব মহাজন তপ ইত্যাদি পাতাল লোক ইত্যাদির মধ্যে যে সমস্ত বড় বড় রাজা ইত্যাদি গুলি হয়েছে, কিছু কিছু সাধারণ ভক্ত হয়েছে, তাদের কথা বংশ চরিত্র ইত্যাদি যেখানে বর্ণন হয়েছে কিরকম হতে স্মৃতি ইত্যাদি হলো ওই সব গুলি বর্ণন শুনতে শুনতে শুয়ে গেলেন অল্প হয়েছে। আর এই সুখদেব গোস্বামী ওই কথাগুলি শুনবার জন্য সচেত হয়ে হুঙ্কারি ভরতে লাগে, যখন দশম স্কন্ধ প্রায় হয়ে আসল তখন বলছে আমি তো শুয়ে গিয়েছিলাম আর আপনি এইসবগুলি কথা বললেন যে আপনি আবার করে বলছেন, তুমি শুয়ে গিয়েছিল তখন শুনলো কে হুঙ্কারি কে ভরলো, এদিকে দিকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে যখন দর্শন করলেন দেখেন যে সে সবুজ পাতার ভিতরে সবুজ একটা সু শুধু লাল ঠোঁটটা দেখা যাচ্ছে আর বাকি তার মধ্যে তদাসু মতন হয়ে রয়েছে। হ্যাঁ, অনাধিকারী একটা পশু পাখি এইটা শ্রবণ করছিল, সমাচারে যাত মনসর বিনস্ত আচরণ মধ্যা যথা রুদ্র অনাধিকারীকে দশম স্কন্ধে এইসব রাশিটা প্রসঙ্গ শুনাইতে নাও আর শুনতে বলতে শঙ্কর বলে যাচ্ছা, তাহলে অনাধিকারী শুনে নিয়েছে তাহলে দম্ভ পাখণ্ডতা তাহার বাড়বে, পূজা প্রতিষ্ঠা লাভ এই দ্বারা ভাগবতের দ্বারা করবে, জীবিকা অর্জন করবে, এই অনাধিকারীকে মারা উচিত। শ্রীমদ ভাগবতে এই শ্লোকটা বর্ণন করা আছে, মনে আছে জগতের জঞ্জাল মাত্র অধিকারী শুনলে জগতের কল্যাণ, এই জন্য এটাকে মেরে ফেলাও, শিশুর যে দৌড়েছে না সেটি উড়েছে। চলতে 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 সুখদেব গোস্বামী দেখেছেন যে তাহলে আমার রক্ষা কিরকম হবে, মারতে তো পারবেন না, আমি তো অমর হয়েছি মারতে পারবেন না, তাহলে কি করবে। তখন উঠতে উঠতে ওইখান থেকে নিকটে আছে বদ্রিক আশ্রম কৈলাস থেকে, কিন্তু ঘুরে যেতে হয় প্রায় আড়াই সময়, আর এমনই এক পর্বত থেকে উড়ে ওখানে চলেই গেলে বেশি সে বেশি 10-15 মাইল কি 20 মাইল আছে। আর আমরা কোথায় কোথায় রুদ্রপ্রয়াগ আর কি কি সব ঘুরে পরিবারের সঙ্গে আমরা গিয়েছিলাম, বহু দূর পরে চক্করে উড়ে গিয়ে ওই আশ্রমে থেকে গেলেন আর দেখেন যে সব ব্যাসদেব বসে আছেন আর বিদিকা দেবী আর স্ত্রী মনোযোগ সহকারে শুনছেন হা করে সঙ্গে সঙ্গে তাহার মুখের মধ্যে প্রবেশ করে ভিতরে চলে গেল। ইতিমধ্যে সংগতি শুনলে ওখানে উপস্থিত ব্যাস যে উঠলেন পরস্পর পরস্পরকে প্রণাম করলেন। তারপর তিনি যে দেখলেন যে জিজ্ঞাসা করলেন এখানে কোন সুখ পাখি এসেছে কি, যে কি দরকার? একটা অযোগ্য ব্যক্তি অনাধিকারী ব্যক্তি এই কথাটা শুনলো তাকে আজকে মারুন। তো ওই যে কথা শোনাচ্ছিলেন শুনে নিয়ে যদি তার ফল কি হয় তো অজর অমর হয়ে যায়। ভক্তিমান ভক্তি হলেই অজর অমর হয়, অমৃত পেলে অমর হয় না। অমর কিসে হওয়া যায়? ভক্তি দ্বারা অজর অমর। কেউ হরি কথা শুনে ব্রজেতে চলে গেল ও কি অজর অমর কেউ আর হতে পারে? ব্রহ্মত্যাগী কি অজর অমর? তারা অজর অমর নয়। কেউ তারা পান করে আবার কিছুদিন পরে তার মরে যায়। তিনি বললেন যে যদি অজরমর হয়ে থাকে ভক্তিমান হয়ে থাকে তাহলে আপনি ওকে কি মারতে পারবেন প্রভু? তখন তিনি হেসে দিলেন আর শঙ্করও হেসে দিলেন। শঙ্করের একটু লজ্জিত হয়ে ত্রিশূলটা রেখে দিয়ে আবার তাহাকে প্রণাম করে দিয়ে চলে। কেউ বলে যে দ্বাদশ বর্ষ, কেউ বলে যে ষোলো বর্ষ পর্যন্ত গর্ভে পেয়েছিলেন। ব্যাস দেন বলে তুমি কে যে হও সে হো, মাকে কষ্ট দিচ্ছ কিনা তুমি বেরিয়ে এসো। তখন তিনি বললেন যে সে আমি বেরোব না মায়া। তাহলে কিরকম বেরোবে? তো যদি স্বয়ং কৃষ্ণ এসে যদি বলেন যে আমি কৃষ্ণ আর মায়া তাকে সরিয়ে দিচ্ছি তাহলে তার কথার উপরে বিশ্বাস করে আমি উড়ি আমি বেরোতে পারি। তখন কৃষ্ণকে স্মরণ করলেন ব্যাসদেব কৃষ্ণ সাক্ষাৎ বলে ভাই তুমি কে? তুমি যে হও না কেন মায়ের গর্ভ থেকে তুমি যাও। আপনি কে? আমি কৃষ্ণ। তাহলে প্রভু একটি কাজ কর আমি বেরোব কিন্তু মায়াকে এক সেকেন্ডের জন্য কি এক পলকের মতন আপনি একটু সরিয়ে দেন আমি তার মধ্যে বেরোবি। বাস কৃষ্ণ একটু মায়া সরিয়ে দিন সঙ্গে সঙ্গে শিখে দিলেন। কৃষ্ণ অন্তর্ধান হয়ে চলে গেলেন আর ব্যাস তার পিছে পিছে হা পুত্র হা পুত্র। এই তারপরে উনি তো চলে গেলেন, কিছুক্ষণ পিছে পিছে ইনি যাচ্ছেন দেখলেন যে কতগুলি অস্পরাগুলি স্নান করছে নগ্ন হয়ে। ইনাকে দেখে লজ্জা করলো না, কুচি ঘুমিয়ে গেল প্রভুরা বুঝছি মনে যে সে গরু চলে যাক যে কবে তো গাছ থাকে তার কাছেও আমরা লগ্ন হয়ে যাই একলা মনে করি। গাছ পালা অথবা পশু থাকে ও থেকে লজ্জা ইনার স্ত্রী পুরুষের কোন ভ্রম ভেদ নাই। তারপরে চলে গেলেন তারা স্নান করতে থাকে আর যথাযুত ধারী লম্বা দাড়ি পেট কেশ ব্যাসদেব যখন আসছেন তখন লজ্জিত হয়ে চট করে দিয়ে সরোবর থেকে বেরিয়ে কাপড় টাপড় পরে আর তাকে দূর থেকে প্রণাম করে ব্যাসদেব নিকটে যে জিজ্ঞাসা করলেন আমার পুত্র ষোলো বছরে নব যুবক ছেলে ব্যাস সুন্দর সুকান্ত নগ্ন হয়ে যাচ্ছে আর তার কাছে তোমাদের লজ্জা হলো না? আমি তাহা তোমাদের বাবার বাবার বাবা, আমার নিকটে লজ্জা কেন করলে? যে এই তো আপনি জিজ্ঞাসা করেন ওরা তো জিজ্ঞাসাও করেনি। ওই যে সুখদেব গোস্বাম এই স্ত্রী আছে কি না আছে কি কে আছে না আছে তার কোন জ্ঞানই নেই। সবসময় তাহার যাকে বলে সহজ সমাধি, সহজ সমাধি জানো তো একটা হচ্ছে নির্বিকল্প সমাধি একটি বিকল্প সমাধি
সবিকল্প সমাধি
সবিকল্প সমাধি। এটি সহজ মানে জাগ্রত অবস্থাতে গোপীগণের যেরকম সহজ সমাধি ওরকম আংশিক খুশি সুখদেব গোস্বামী আছেন চলে যাচ্ছেন কিন্তু আরাধ্য দেওয়ার মধ্যে চিত্ততা লেগে আছে, কথা বলছেন সব কিছু করছেন কিন্তু ওদের সহজ সমাধি এরকম সুখদেব গোস্বামী চলে গেলেন। কত ধ্বনি হলো জঙ্গল থেকে হা পুত্র হা পুত্র কে কার পুত্র ইত্যাদি এই সব কথা আমরা সব জানি। পরবর্তীকালে সুখদেব গোস্বামীকে ওই ব্যাস দিয়ে আর বরহা কিরম নটর বপু কর্ণযোগ কর্ণিকার আর তাহার গুণ যে কি অহো বকিং যে এই শ্লোকের দ্বারা তাকে তিনি নিয়াছি আর তাহাকে শ্রীমদ ভাগবত যে রচনা করেছিলেন পড়াইলে অধ্যাপয়া মাস এটা দ্বাদশ সন্ধ্যেতে সুখদেব গোস্বামী নিজে বর্ণন করছেন আমি ছিলাম কিছু ওই ব্রহ্মভাব আপন্ন নিরাকারের ধ্যানবাদী কিন্তু ব্যাসে আমার পিতা আমাকে অনুগ্রহ করে তার রূপ গুণ আর এই সবগুলিকে শ্রমণ করিয়ে আবার ওখান থেকে টেনে নিয়ে আসেন আমাকে আর অনুগ্রহ করে ওই ভাগবত পাঠ করে দিয়েছিলেন আমি তাহাকে পুনঃ পুনঃ নমস্কার এই শ্লোক শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধে তাকে শ্রমণ করেছিলেন। পরবর্তীকালেতে এই সুখদেব গোস্বামী কর্ষিত মহারাজেতে প্রথম অধিবেশনেতে শ্রীমদ ভাগবত পরীক্ষিতকে শ্রমণ করেন সেখানে ব্যাস ব্যাসদেব উপস্থিত ছিলেন সুখদেব গোস্বামী তার পিতাকে প্রণাম করছেন সেখানে নারদঋষি ইত্যাদি এসেছেন আর আর প্রসঙ্গ সে সমস্ত বর্ণন করেন ব্যাসদেব ওই তাকে লিখে দিলেন তার মধ্যে আর কিছু সম্বর্ধন করে দিলেন পরবর্তীকালে সুখ গোস্বামী যখন সনকাদি ঋষিগণকে বর্ণন করলেন তখন ওখানে ব্যাসদেব আছেন 88,000 ঋষি মধ্যে উনিও আছেন নারদও আছেন তখন এটা ছিল না যে শিষ্য কথা বলবে তবু শুনবেন না গুরুদেব যাবেন না এইসব ছিল না যেখানে হরি কথা হচ্ছে স্বয়ং কৃষ্ণ এসে যা দিচ্ছেন অন্য লোকের কথা কি যেখানে যেখানে রাম কথা হয় সেখানে